কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতায় বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। 22 ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে ঢাকার খবরের শিরোনাম, সাধারণ সম্পাদকের পদ, আওয়ামী লীগে কাদেরের হ্যাট্রিক, না অন্য কেউ। প্রথম আলো, পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির এমপি হারুন সমকাল। 12 দলীয় জোটের আত্মপ্রকাশ নয়া দিগন্ত। বাংলাদেশের প্রত্যেক নাগরিক হবে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, বলেছেন প্রধানমন্ত্রী। ডেইলি স্টার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ক রেজুলেশন গৃহীত, ইত্তেফাক। রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসির জোরালো ভূমিকা চায় বাংলাদেশ, মানব জমিন। চিঠি পেয়েছেন ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত, 2023 সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস, কালের কণ্ঠ। এবার ভারতের পত্রপত্রিকার কয়েকটি শিরোনাম, অসমে অব্যাহত উচ্ছেদ অভিযান, শীতে খোলা আকাশের নিচে হাজারো মুসলিম পরিবার, পূবের কলম। চীনা উপরূপে উদ্বিগ্ন কেন্দ্র, করোনা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে ঋণ খেলাপির তালিকায় শীর্ষে চকোশি, 50 জনের বকেয়া প্রায় 93,000 কোটি, বর্তমান পত্রিকা। ভোররাতে সাগরের বামনখালীতে আগুন, ভস্মীভূত অন্তত 12টি দোকান, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের 12টি দল একাত্মতা প্রকাশ করে নতুন রাজনৈতিক জোট গঠন করেছে। প্রশ্ন হচ্ছে, দলগুলো সবই ছোট, রাজনীতিতে এই জোট গঠনের কি গুরুত্ব থাকবে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ 12টি দলের সমন্বয়ে একটি জোট গঠন হয়েছে। এই রাজনৈতিক জোট মূলত নির্বাচনের আগ মুহূর্তে আত্মপ্রকাশ করলো, আমরা একথা বলতে পারি। নির্বাচনের স্বাভাবিকভাবেই আর মাত্র বছরখানেক সময় আছে, এর আগে এই জোট আত্মপ্রকাশ করলো। এবার নির্বাচনী আমেজ একটু আগে থেকেই শুরু হয়েছে, এ নিয়ে সরকারি দল এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বুঝতে পারছি যে এবারের নির্বাচন হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে সেই নির্বাচনের আগে আরও বেশ কিছু কথা থেকে যাচ্ছে। নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে হবে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে পদত্যাগ করবে নাকি ক্ষমতায় থেকে নির্বাচন হবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কিনা সেটিও একটি প্রশ্ন। যদি সেই ধরনের সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে সেই সরকার গঠনের প্রক্রিয়া কি হবে, এখানে বিরোধী দলগুলোর আন্দোলনের প্রশ্ন রয়েছে, আন্দোলন সফল হবে কিনা, সরকারের ভূমিকা কি হবে, আন্দোলন মোকাবেলায় সরকারের কৌশল কি হবে, ইত্যাদি ইত্যাদি। এইরকম একটা প্রেক্ষাপটে যখন 12 দলের সমন্বয়ে একটি জোট গঠন হয় তখন সেই দলগুলো যত ছোটই হোক না কেন সেটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং এই জোট গঠনের একটা প্রধান গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে সমাজের ছোট ছোট সবাই এখন সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে, এটি পরিষ্কার হচ্ছে। আরেকটি তথ্য হচ্ছে যে বিএনপির নেতৃত্বে বা বিএনপির সাথে সমমনা 36টি দল আন্দোলনে নামতে যাচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এই 12টি দল তারই অংশ। সেক্ষেত্রে 36 দল মিলে যদি বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনে নামে, আমার মনে হয় যে সেটি সম্ভবত ইতিহাস হতে যাচ্ছে। এর ফলাফল কি হবে জানি না, তবে রাজনীতিতে অনেক বেশি টালমাটাল হয়ে পড়বে এবং অনেক বেশি সংকটাপন্নও হতে পারে, তাও আমরা বলতে পারি। সেক্ষেত্রে একথা বলা যাচ্ছে যে বর্তমান সরকারের অবস্থান, অনেকগুলো কর্মকাণ্ড এবং বিশেষ করে গত 2টি টার্মের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই সমস্ত ঘটনা এইরকম ছোট ছোট বিভিন্ন রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়া অনেকটা অনিবার্য করে তুলেছে।
জনাব সিরাজুল ইসলাম, এবার আন্তর্জাতিক অঙ্গনের একটি খবরের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি জানেন যে আমেরিকা সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ বাড়তি আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর কি প্রভাব পড়বে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে?
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকা সফরে গেছেন এবং তিনি এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন, তার সাথে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন এবং মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। জেলেনস্কিকে আমেরিকার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সামরিক পদকে ভূষিত করা হয়েছে এবং ইউক্রেনের জন্য নানামুখী সাহায্য সহযোগিতার কথা বলা হয়েছে, যেগুলো আপনি বললেন। তো এগুলো নিশ্চয়ই ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের পক্ষে কাজ করবে, ইউক্রেনের জন্য সহযোগিতা করবে, ইউক্রেনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। তবে একটি বিষয় খুবই পরিষ্কার, সেটি হচ্ছে যে জো বাইডেন গতকাল যে ঘোষণা দিয়েছেন যে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের ঐক্য রয়েছে এবং এটি জেলেনস্কির এই সফরের মধ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট এরকম কিছু কথা বলেছেন। আমি মনে করি এটি খুবই সাদামাটা একটি কথা হয়েছে, এই কারণে যে আমেরিকা এবং ইউক্রেন এক পক্ষে আছে, তারা ঐক্যবদ্ধ, এ কথা অনেক আগে থেকেই পরিষ্কার, এমনকি যুদ্ধ শুরুর আগে থেকেও পরিষ্কার। এক পক্ষে আছে এবং ইউক্রেনকে নেটোতে যুক্ত করতে চায় ঐক্যবদ্ধ এবং সহমর্মিতা সহযোগিতা থাকার কারণেই। সেটি জেনেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালিয়েছে। সেক্ষেত্রে এটি আমার কাছে মনে হচ্ছে খুবই হালকা পাতলা কথা, এ কথা ঠিক। এখন ইউক্রেনকে যে সমস্ত সামরিক সহায়তা দেওয়া হবে তা আগের চেয়ে অনেক ভারী এবং গুরুত্বপূর্ণ এবং সামরিক ক্ষেত্রে আরো বড় রোল প্লে করবে। সেক্ষেত্রে বলা যাচ্ছে ইউক্রেনকে এতদিন যে সমস্ত সাহায্য সহযোগিতা দিয়ে এসেছে তাতে আর কুলাচ্ছে না, ক্রমেই ধাপে ধাপে বড় সহযোগিতার প্রশ্ন আসছে। তো আমার মনে হয় যে রাশিয়াও একইভাবে ধাপে ধাপে তার আক্রমণের মাত্রা বাড়াবে, তার কৌশল পরিবর্তন করবে এবং জেলেনস্কির এই সফরের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ আরো জটিল থেকে জটিলতর হবে, এটি পরিষ্কার হচ্ছে। রাশিয়া কোনো মতেই তার লক্ষ্য অর্জন করা ছাড়া সরে আসবে এটি ভাবার কোনো কারণ নেই, সে কথা কিন্তু গতকাল প্রেসিডেন্ট পুতিন ঘোষণাও করেছেন। সেক্ষেত্রে আমেরিকায় জেলেনস্কির এই সফর আমি মনে করি যে ইউক্রেন যুদ্ধ থামানোর ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবে না, বরং ইউক্রেন যুদ্ধ জটিল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এই সফরের আমি মনে করি ইতিবাচক গুরুত্ব যা আছে তার চেয়ে যুদ্ধ জটিল হওয়ার ক্ষেত্রে এই সফর ভূমিকা রাখবে। এর গুরুত্ব অগুরুত্ব আপনি যাই বলেন তা এখানেই।
তো জনাব সিরাজুল ইসলাম, জাতীয় ও আন্তর্জাতিক দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকার বিশ্লেষণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি জনাব আশরাফুর রহমান, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এবার কলকাতা থেকে প্রকাশিত কয়েকটি খবরের বিস্তারিত জানা যাক। অসমে অব্যাহত উচ্ছেদ অভিযান, শীতে খোলা আকাশের নিচে হাজারো মুসলিম পরিবার, এই শিরোনামে দৈনিক পূবের কলমের প্রিন্ট সংস্করণের শীর্ষ প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি জমি দখলমুক্ত করার নামে বেছে বেছে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ অভিযান চলছে। এই চিত্র অসমের। সরকারি জমি দখলমুক্ত করার নামে কয়েক দশক ধরে বসবাস করে আসা পরিবারগুলিকে কোনোরকম পুনর্বাসনের ব্যবস্থা না করে নির্বিকারে উচ্ছেদ করছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বিষয়টি আরও কুৎসিত হয়ে নজর কাটছে, বেছে বেছে কেবল মুসলিম মহল্লাগুলিতেই চলছে হিমন্ত সরকারের বুলডোজার। করোনা ভাইরাস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার। এতে লেখা হয়েছে, দুবছর আগে করোনার দ্বিতীয় স্ফীতির গোড়ায় কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল ভুরি ভুরি। এবার চীনের করোনা ভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন BF7 এর বারবারন্ত দেখে দ্রুত তৎপর হল নরেন্দ্র মোদী সরকার। ভারতেও যাতে সংক্রমণের পুরনো ছবি আর ফিরে না আসে তা নিশ্চিত করতে বুধবার বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য BK Pal সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৃহস্পতিবার বিকেলে দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরের 31 মার্চ পর্যন্ত দেশের ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকায় প্রথম 50 জনের বিভিন্ন ব্যাংকে বকেয়ার পরিমাণ মোট 92,570 কোটি। বুধবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে এই তথ্য দিলেন অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভগবত কারাট। তালিকায় শীর্ষে রয়েছেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চৌকশির সংস্থা গীতাঞ্জলি জেমস। শ্রোতাবন্ধুরা, পত্রপত্রিকার পাতার আসরে এখানে গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামীকাল।